বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 10 এপ্রিল, 27 চৈত্র এবং ফার্সি 21 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে যথারীতি দুটি প্রতিবেদন। পাকিস্তানে ইমরান খান সরকারের পতন এবং দেশটির ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ক্ষমতাসীনদের শোষণ আর লুণ্ঠনে দেশে দুঃসহ এক অবস্থার সৃষ্টি হয়েছে বলে ফখরুলের অভিযোগ এবং অবায়দুল কাদেরের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে রমজান আত্মশুদ্ধির মহোৎসব সম্পর্কে ধারাবাহিক বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে আল্লাহর পবিত্র গুণবাচক নামের তাৎপর্য নিয়ে ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পাকিস্তানে আগামীকাল প্রধানমন্ত্রী নির্বাচন। প্রার্থী শাহবাজ ও কোরেশি টিম ইমরানের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়। তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে নতুন শর্ত আরোপ করেছে আমেরিকা, জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এবার ঈদ যাত্রায় এনআইডির কপি ছাড়া যাত্রীদের কাছে লঞ্চ টিকিট বিক্রি করা হবে না, বাংলাদেশ সরকারের ঘোষণা। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রামনবমী উৎসব পালন, অস্ত্র হাতে উগ্র হিন্দুত্ববাদীদের জঙ্গি মিছিল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামীকাল নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। আজ ছিল এই পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সুযোগ। পাকিস্তানের বিরোধী জোটের প্রার্থী ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সভাপতি শাহবাজ শরীফ এবং পিটিআইয়ের শাহ মাহমুদ কোরেশি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে গতরাতে দেশটির সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে ইমরানের বিপক্ষে 174টি ভোট পড়ে। পার্লামেন্টের 342 আসনের মধ্যে ইমরান খানের সরকারের পতনের জন্য 172 জনের সমর্থনের প্রয়োজন ছিল, ফলে প্রধানমন্ত্রীর পদটি শূন্য হয়ে যায়। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামীকাল দুপুর 2টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে বলে জানানো হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান শাহবাজ শরীফ পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের 3 বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ এতদিন বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইমরান খানের নেতৃত্বাধীন সরকার পতনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদিকে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের শেষ মুহূর্তে মন্ত্রিসভা ও বিভিন্ন সংস্থার সদস্যরা ইমরান খানের সঙ্গে দেখা করেন এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ লড়াই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইমরান খানের তেহরিকে ইনসাফ দলের সিনেটর ফয়সাল জাভেদ খান টুইটারে লিখেছেন, ইমরান খান পুরো জাতিকে জাগিয়ে তুলেছেন, একজন পাকিস্তানি হিসেবে গর্ববোধ করছে এবং তার মতো নেতা পেয়ে নিজেকে ধন্য মনে করছে। ইমরান খানের মন্ত্রিসভার অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী তাইমুর খান ঝাগড়া বলেছেন, যুদ্ধে হেরে যাওয়া গুরুত্বহীন, পাকিস্তানের জন্য যুদ্ধে জেতাটাই বড় কথা যা আমরা আকাঙ্ক্ষা করি, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ লড়াই চলবে ইনশাআল্লাহ। সাবেক পরিকল্পনা মন্ত্রী আসাদ ওমর টুইটার পোস্টে বলেছেন, গত 3 বছরের বেশি সময় আমি ইমরান খানকে ক্লান্তিহীনভাবে পাকিস্তানের উন্নতির জন্য কাজ করতে দেখেছি। সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী লিখেছেন, আজকের দিন পাকিস্তানের জন্য একটি দুঃখের দিন, লুটেরারা আবার ফিরে আসছে এবং একজন ভালো মানুষকে বিদায় নিতে হল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, তার দেশের উপর থেকে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আমেরিকা নতুন শর্ত আরোপ করেছে, তবে কোন চাপের কাছে ইরান নতি স্বীকার কিংবা আপোষ করবে না বলে তিনি ঘোষণা দেন। আজ আমির আবদুল্লাহিয়ান মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, তারা নতুন শর্ত আরোপ করার ব্যাপারে আগ্রহী যা কিনা সংলাপের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তিনি বলেন, নিশ্চয়ই আমরা তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই, তবে তা হতে হবে সম্মানজনক উপায় এবং শক্তিশালী ও স্থায়ী চুক্তির মাধ্যমে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সবসময় মন্ত্রিসভার সদস্যদেরকে স্মরণ করিয়ে দেন যে ভিয়েনা সংলাপের উপর সমস্ত আশা ভরসা তৈরি করা ঠিক হবে না, বরং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে এবং দেশের অর্থনীতি ও বাণিজ্যকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র পারস্য উপসাগরীয় অঞ্চলে হাজার হাজার লিটার জ্বালানি তেল চোরাচালানের সাথে জড়িত একটি বিদেশি জাহাজ আটক করেছে। জাহাজে থাকা সব ক্রু কে গ্রেপ্তার করা হয়েছে বলে ইরানের বিচার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের বিচার বিভাগের প্রধান মোশতাবা কাহরামানি গতকাল জানিয়েছেন, IRGC-র 9 ইউনিট হরমুজগানের দক্ষিণে পার্সিয়ান কাউন্টিতে 2,20,000 লিটার জ্বালানিতের সরবরাহকারী বিদেশি জাহাজটিকে আটক করেছে। তিনি বলেন, জাহাজটিতে থাকা 2,20,000 লিটার তেল জব্দ করার পাশাপাশি 11 বিদেশি ক্রুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও সার্বিক আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এসব ক্রু নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকবে বলেও জানান তিনি। তবে জাহাজটি কখন আটক করা হয়েছে এবং জাহাজ ও নাবিকরা কোন দেশের তা সুস্পষ্ট করে জানাননি কাহরামানি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার আমির সাবাহি ফার্দ বলেছেন, শত্রুরা অত্যাধুনিক বিমান ও সরঞ্জামের অধিকারী হওয়া সত্ত্বেও ইরান সীমান্তে প্রবেশের সাহস পাবে না। তিনি আজ আরও বলেছেন, এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, কিন্তু এরপরও আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, 24 ঘণ্টা 360 ডিগ্রিতে মনিটরিং চালিয়ে যেতে হবে। কমান্ডার আমির সাবাহি ফার্দ বলেন, ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ পরিচালনা ও সংরক্ষণ পুরোপুরি আয়ত্ত করতে সক্ষম হয়েছে, এ কারণে এক্ষেত্রে শত্রুদের একাধিপত্য শেষ হয়ে গেছে, তারা এখন আমাদের মোকাবেলায় দুর্বল অবস্থানে রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। এবার ঈদ যাত্রায় জাতীয় পরিচয়পত্রের কপি ছাড়া যাত্রীদের কাছে লঞ্চের টিকিট বিক্রি করা হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঢাকা থেকে আরও বলছেন আমাদের বিশেষ সংবাদদাতা,
এবার ঈদ যাত্রায় জাতীয় পরিচয়পত্রের কপি ছাড়া লঞ্চের টিকিট বিক্রি করা হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ রোববার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, লঞ্চের ক্ষেত্রে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে টিকিট সংগ্রহ করার আগে। কেবিনে হোক বা ডেকেই হোক, লঞ্চে উঠতে গেলে পরিচয়পত্রের কপি সরবরাহ করতে হবে, তাছাড়া টিকিট দেওয়া সম্ভব হবে না। যাত্রীদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে লঞ্চের কেবিনে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, সেগুলো তদন্ত করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপদে পড়ে যায়। আমরা নিশ্চিত হতে চাই কোন যাত্রী কোন লঞ্চে পারাপার হচ্ছে। তিনি আরো বলেন, যাত্রী পারাপারের জন্য স্পিড বোট রাতে চলবে না, আর দিনে বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। তিনি আরো বলেন, আমাদের নির্ধারিত যে ভাড়া সেটাই নিতে হবে। অনেক ক্ষেত্রে কম ভাড়া নিয়ে অতিরিক্ত যাত্রী লঞ্চে তুলে ফেলে, তাতে লঞ্চ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ইতিমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক সমিতি থেকে জানানো হয়েছে, 27 তারিখ থেকে তারা পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে, যাতে রাস্তা এবং নৌপথে গার্মেন্টস শ্রমিকদের অতিরিক্ত চাপ তৈরি না হয়। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ আরো বলেন, লঞ্চ মালিকরা তাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবেন, ত্রুটি বিচ্যুতি সারিয়ে নিয়ে লঞ্চগুলো ঈদ যাত্রায় যুক্ত করার জন্য চেষ্টা করবেন। পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের বিধিনিষেধ আছে, সে কারণে আমরা অনেক ফেরি প্রত্যাহার করে নিয়েছি। এখন শিমুলিয়া বাংলাবাজার ঘাটের রুটে ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাত্র 6টি ফেরি সেখানে চলছে। পদ্মা বহুমুখী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করব এটা 24 ঘন্টা চলাচল করতে পারে কিনা তার ব্যবস্থা করতে। মাঝিগান্দিতে একটি মাত্র ঘাট, আমরা নির্দেশনা দিয়েছি আগামী 4 দিনের মধ্যে সেখানে নতুন আর একটি ঘাট তৈরি হবে। এই রুটে আমাদের 83টি লঞ্চ আছে, সেগুলোও যেন ধারাবাহিকভাবে 24 ঘন্টা চলে, আমরা সেই ব্যবস্থা নিয়েছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে প্রতি বছর গড়ে 35,000 শিশু জন্ম নিচ্ছে, সে হিসাবে গত 5 বছরে 1.5 লাখ শিশু জন্ম নিয়েছে। সরকার এ বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে। আজ বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে জন্মহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা স্বাস্থ্য বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনকে বলব তারা যেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করে, সে ব্যবস্থা আমরা গ্রহণ করতে যাচ্ছি। তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের বাসিন্দারা যেন বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করতে না পারে, সেজন্য UNHCR এর ডাটাবেজ ব্যবহার করা হবে। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রামনবমী উৎসব পালনের সময় হিন্দুত্ববাদীরা অস্ত্র হাতে নিয়ে মিছিল করেছে। কলকাতা থেকে এ সম্পর্কে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রামনবমী উৎসব পালনের সময় হিন্দুত্ববাদীরা অস্ত্র হাতে নিয়ে মিছিল করেছে। আজ রোববার পশ্চিমবঙ্গের মালদহের চাঁচলে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আয়োজিত রামনবমী শোভাযাত্রার মধ্যে তলোয়ার নিয়ে মিছিল করে সংগঠনটির কর্মী সমর্থকরা। আজ চাঁচল শহরের ওই মিছিলে বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকদের জয় শ্রীরাম স্লোগানের মধ্যে বেশ কিছু মানুষজন উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে দাপাদাপি সহ নৃত্য করেন। আজ মেদিনীপুরের খায়রুল্লাহ চক থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনা করেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আজ রামনবমী উপলক্ষে মেদিনীপুরে যান হিরণ, সেখানে শোভাযাত্রা করে এলাকায় ঘোরেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এরপর মন্দিরে এসে পদযাত্রা শেষ করেন তিনি, সেখানেই বিধায়কের হাতে তুলে দেওয়া হয় অস্ত্র। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলে বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তার সাফাইতে বলেন, এই অস্ত্র আক্রমণের জন্য নয়, আক্রমণ প্রতিহত করার জন্য। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ব্রিক্সভুক্ত দেশগুলোকে মার্কিন ডলার এড়িয়ে নিজস্ব মুদ্রায় লেনদেন করার জন্য সমন্বিত পেমেন্ট সিস্টেম চালুর আহ্বান জানিয়েছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে মস্কোর উপর নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা আরোপ করার পর রাশিয়া এই আহ্বান জানাল। আমেরিকা রাশিয়াকে সুইফট সিস্টেম থেকেও বাদ দিয়েছে। গতকাল ব্রিক্সভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার অর্থমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্টন সিলোয়ানো বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিশ্ব অর্থনীতি মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়েছে। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং বিদ্যমান আন্তর্জাতিক অর্থ ও মুদ্রা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে, যা মার্কিন ডলারের উপর ভিত্তি করে পরিচালিত হয়। রুশ অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক সংকটে ব্রিক্সের পক্ষ থেকে যৌথ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়েছে, যার ফলে বিশ্ব অর্থনৈতিক সংকট এড়ানো সম্ভব হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন সরকারের মাধ্যমে পাকিস্তানে ক্ষমতার পালা বদলের নাটকীয় ঘটনা ঘটে গেছে। এ পালা বদলের নেপথ্য, নানা কারণ ও দেশটির সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের পর্যালোচনা। পরিবেশন করছেন সহকর্মী বাবুল আখতার।
অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদের আস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতা হারালেন। ইমরান খান দাবি করে আসছিলেন যে স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র পাকানো হয় হোয়াইট হাউস থেকে। মার্কিন সরকার ও তার কোনো কোনো আঞ্চলিক মিত্রের দৃষ্টিতে ইমরান খান হয়ে পড়েছিলেন তাদের প্রত্যাশার বিপরীতে অবাধ্য সরকার। ইমরান পাকিস্তানের কয়েকটি সামরিক ঘাঁটি মার্কিন বাহিনীকে ব্যবহার করতে দেওয়ার প্রস্তাবও নাকচ করে দেয় এবং ইউক্রেন যুদ্ধে শুরু হওয়ার পর রাশিয়া সফরে যাওয়ায় ওয়াশিংটন তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। ইমরান যে ধরনের স্বাধীন নীতি অনুসরণ করে বিশেষ করে চীন ও রাশিয়ার প্রতি বেশি ঘনিষ্ঠ হওয়ার নীতি গ্রহণ করেছেন তা তার আগের কোনো সরকার গ্রহণ করতে সাহসী হয়নি। ইমরান 2018 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে আফগান যুদ্ধ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতায় সতর্কতার নীতি প্রয়োগ করেছেন এবং মার্কিন ইচ্ছার ওপরে পাকিস্তানের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। পাকিস্তানকে অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেননি ইমরান। পাকিস্তানের মাটিতে মার্কিন সেনা ঘাঁটি করতে না দেওয়ার পদক্ষেপ ইমরানের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিহিংসা সৃষ্টি করেছিল মার্কিন সরকারের মধ্যে। এ অবস্থায় বিরোধী দলগুলোকে নিয়ে ইমরান খানকে পাকিস্তানের ক্ষমতা থেকে বিদায় করার মার্কিন পরিকল্পনায় সফল হয়েছে, কিন্তু এর পরিণতিতে পাকিস্তানের সামাজিক ও রাজনৈতিক ময়দান বেশ কিছুকাল উত্তপ্ত থাকতে পারে। খুব সম্ভবত পাকিস্তানের নতুন সরকার আবারও ওয়াশিংটন ও রিয়াদের সঙ্গে সম্পর্ক জোরদার করবে ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক কমিয়ে আনবে। এমনকি তালেবান ও প্রতিবেশীদের ব্যাপারেও পাকিস্তানের নতুন সরকারের নীতিতে পরিবর্তন আসতে পারে। ইমরানের পদচ্যুতির বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিষয়টি ফাঁস হওয়ায় তার প্রতি সেদেশের জনগণের মধ্যে ব্যাপক সহানুভূতি সৃষ্টি হতে পারে, ফলে ইমরান খান ও তার দল আগামী জাতীয় নির্বাচনে আগের চেয়েও ভালো ফল নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরে আসতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ক্ষমতাসীনদের শোষণ আর লুণ্ঠনে দুঃসহ এক অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি এখন থেকে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র আর মিথ্যাচার শুরু করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের শোষণ আর লুণ্ঠনে দেশে দুঃসহ এক অবস্থার সৃষ্টি হয়েছে যা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আজকের বাংলাদেশে শোষণ ছাড়া কিছু নেই, প্রতি ক্ষেত্রে শোষণ আর লুণ্ঠন। আগেকার বর্গীদের মতো এখনও লুটপাট চলছে, এরকম শোষণ লুণ্ঠন যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চায়। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য বিএনপিকে আর জনগণ চায় না। এটা বুঝতে পেরেই তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সচিবালয়ে নিজ দপ্তরে আজ রোববার এক ব্রিফিংকালে ওবায়দুল কাদের আরও বলেন, দেখে শুনে মনে হয় বিএনপির অবস্থা এখন পথহারা পথিকের মতো দিশেহারা। তারা কখন যে কি বলে সেটা নিজেরাও জানে না। এ সময় ওবায়দুল কাদের বলেন, জনগণ শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অর্জনে খুশি, তাই তারা আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগকেই বেছে নেবে। বিএনপি এখন থেকেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র আর মিথ্যাচার করছে। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্রে পরিচিতি পেয়েছে, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের ওপরে আমাদের আস্থা শতভাগ, কাজেই নির্বাচন নিয়ে খেলার প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।
বিএনপি আর জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্যই বিএনপিকে জনগণ চায় না, এটা তারা বুঝে নিয়েছে। বিএনপি নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে, মিথ্যাচার করছে। জনগণের উপর আমাদের আস্থা শতভাগ, কাজে নির্বাচন নিয়ে আমাদের খেলার প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে।
ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের ওপরে আস্থা রাখুন, নির্বাচনে আসুন, ক্ষমতার মালিক জনগণ, জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এবার রয়েছে পবিত্র রমজান মাসের বিশেষ আয়োজন, আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر التوبة والغفران يا شهر الخير يا شهر الجود يا شهر الرحمة والإيمان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজানের রোজা ভালো কাজে সকাল সাঁচে আমল করে পূর্ণ, হৃদের কানন মায়ার বাঁধন অহং হল চূর্ণ। পবিত্র রমজানে পাপ ও ভুল পথ আর ভুল চিন্তা থেকে দূরে থাকার জন্য জ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবেই বর্তমান যুগেও ইসলামের শত্রুদের কারসাজিতে গড়ে উঠেছে সেই অতীতের খারিজি এবং ইয়াজিদি গোষ্ঠীর মতোই চরম বিভ্রান্ত, ধর্মান্ধ ও চরম হিংস্র বা মনুষ্যত্বহীন নানা গোষ্ঠী। একদল সরল মনা মুসলমান এইসব জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করে ভাবছেন যে তারা ইসলামেরই সেবা করছেন। ইসলামের এই জাতীয় বোকা বন্ধুরা ইসলাম ও মুসলমানদের যত ক্ষতি করেছে, ইসলামের প্রকাশ্য শত্রুরাও ততটা ক্ষতি করতে পারেনি। আমরা অনেকেই হয়তো জানি না, লন্ডনের গোপন মাদ্রাসায় অমুসলিম ছাত্রদেরকে বড় বড় মাওলানা হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হওয়ার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মুসলিম বিশ্বে পাঠানো হয় ইসলামের নামে নানা বিকৃত মতবাদ প্রচারের লক্ষ্যে।
যুগে যুগে মহান নবী রাসূল এবং তাদের যোগ্য উত্তরসূরির মিশন ছিল মানুষকে প্রকৃত মানুষে পরিণত করা ও মহান আল্লাহর যোগ্য প্রতিনিধি হিসেবে তাদেরকে গড়ে তোলা। বিবেক আর জ্ঞানের বাতি জ্বালিয়ে তারা মানুষকে দেখাতে চেয়েছেন সুপথ। মানুষ যখন পুরোপুরি বিবেকের দাস হতে পারে, কেবল তখনই হতে পারে সে প্রকৃত মানুষ এবং পাশবিক নানা আমিত্যের দাসত্ব থেকে মুক্ত হয়ে সে কেবল তখনই হতে পারে মহান আল্লাহর খলিফা, যে জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। রোজা মানুষকে আল্লাহর পরিপূর্ণ দাস ও খলিফা বা প্রতিনিধি হওয়ার শিক্ষা দেয়। একজন পরিপূর্ণ দাস মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর বিধানকে বাঁচিয়ে রাখার জন্য নিজের সব কিছুকে কুরবানি করতে পারেন, আর রোজা হচ্ছে সেই কুরবানির প্রশিক্ষণ নেয়ার অন্যতম মাধ্যম। প্রকৃত নামাজ ও প্রকৃত রোজার প্রভাব প্রমাণিত হয় আল্লাহর সন্তুষ্টির পথে সর্বোচ্চ ত্যাগ শিকারের সময়।
ইব্রাহিম আলাইহিসসালাম হাসি মুখে নমরুদের জ্বালানো বিশাল অগ্নিকুণ্ডে প্রবেশ করতে দ্বিধাবোধ করেননি নামাজ ও রোজার প্রভাবের কারণেই। সর্বোত্তম রোজাদার ও সর্বোত্তম নামাজি ছিলেন বলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার এক হাতে যদি সূর্য আর অন্য হাতে যদি চাঁদ এনে দাও তবু আমি সত্য প্রচার করা থেকে বিরত হব না। তারা মহান আল্লাহকেই প্রকৃত অর্থেই সর্বশ্রেষ্ঠ ও সর্বশক্তিমান মনে করতেন এবং আল্লাহর নির্দেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, তাই তাদের কোনো ভয় ও দুঃখ ছিল না। একই কারণে আমিরুল মোমিনিন আলী আলাইহিসসালাম বলেছিলেন, শিশুর কাছে মাতৃস্তন যতটা প্রিয় শাহাদাত আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়।
যারা কারবালায় ইসলামের জন্য হাসি মুখে জীবন বিসর্জন দিয়েছিলেন তারা ছিলেন মানব ইতিহাসের শীর্ষস্থানীয় রোজাদার ও নামাজি। কারবালায় শহীদ হওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছিলেন এবং এজন্য ইমামের একদল অনুসারী এতটাই ব্যাকুল ও আত্মহারা হয়েছিলেন যে তারা ইমামের দেখানো পথে হাজারবার নিহত হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন। অন্যদিকে আলী আলাইহিসসালামের বিরোধী খারিজিরাও রাত জেগে নফল নামাজ পড়ত, কোরআন পাঠ করত এবং রোজাও রাখত। ইয়াজিদ বাহিনীর বেশিরভাগ সেনাও ছিল নামাজি ও রোজাদার, অথচ তাদের কোরআন পাঠ এবং রোজায় প্রকৃত ইসলামের প্রাণসত্তার সামান্য ছোঁয়াও ছিল না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলকে ভালোভাবে চিনতে পারেনি, ফলে তারা প্রকৃত শিক্ষকদেরকে শিক্ষক হিসেবে মেনে নেয়নি। পরিণতিতে আল্লাহ ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আখলে বাই তাদের কাছে গুরুত্ব পায়নি। তারা নামাজ ও রোজার মাধ্যমে হয় কেবলই অভিনয় করেছে অথবা মূর্খতার কারণে কাজকে হীরা মনে করেছে আর আসল হীরাকে ভেবেছে কাজ। মোট কথা, আল্লাহু আকবার বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ এ কথা কেবল মুখে মুখে বললেই হবে না, প্রতিটি মুহূর্তে নানা পরীক্ষায় তা প্রমাণ করতে হবে।
দরিদ্র মানুষদের ক্ষুধার কষ্ট অনুভব করা ও তাদের কথা মনে রেখে সমান অনুভূতি সৃষ্টি করা পবিত্র রমজানের অন্যতম লক্ষ্য। একজন ফিলিস্তিনি বৃদ্ধা নারী রোজা রাখছে দেখে একজন পশ্চিমা নারী তাকে প্রশ্ন করেন যে আপনি কেন রোজা রাখছেন। তিনি উত্তরে জানান যে দরিদ্রদের ক্ষুধার জ্বালা মনে রাখার জন্য আমি রোজা রাখি। এ কথা শুনে পশ্চিমা ওই নারী বিস্মিত হন এবং ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। রোজার উদ্দেশ্য হচ্ছে ক্ষুধাভীতি অর্জন ও সংযম চর্চা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস অনুযায়ী মানুষের নানা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে, যেমন চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, মুখের বা জিহ্বার রোজা ইত্যাদি। নিষিদ্ধ দৃশ্য দেখা থেকে দৃষ্টিকে বিরত রাখা চোখের রোজা, নিষিদ্ধ পথে চলা থেকে পাকে বিরত রাখা হচ্ছে পায়ের রোজা, হাত দিয়ে কোনো অবৈধ কাজ না করা হচ্ছে হাতের রোজা, নিষিদ্ধ কথা না বলা হচ্ছে মুখের রোজা। তো এবারে শোনা যাক অর্থসহ অষ্টম রমজানের দোয়া।
হে আল্লাহ, তোমার উদারতার ওসিলায় এদিনে আমাকে এতিমদের প্রতি দয়া করার, ক্ষুধার্তদের খাদ্য দান করার, শান্তি প্রতিষ্ঠা করার এবং সৎ ব্যক্তিদের সাহচর্য লাভ করার তৌফিক দাও। হে আকাঙ্ক্ষাকারীদের আশ্রয়স্থল।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজ 10 এপ্রিল রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে ঢাকার কয়েকটি শিরোনাম। কৃত্রিম সংকট, ফের বাড়ছে দাম, যুগান্তর। ফুটপাতে মাসে কোটি টাকার চাঁদা আদায়, চলে মাদক ব্যবসাও ইত্তেফাক। গৃহহীনদের জন্য 400টি গৃহ নির্মাণ করেছে পুলিশ, বললেন আইজিপি। বাংলাদেশ প্রতিদিন। পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট সোমবার, প্রার্থী শাহবাজ। কালের কণ্ঠ। মধ্যরাতের নাটক শেষে পতন, ইসলামাবাদ ছাড়লেন ইমরান। মানব জমিন। প্রথম আলোর একটি শিরোনামে লেখা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীরা কেন মেয়াদ শেষ করতে পারেননি। ভারতের শিরোনাম, অন্যের দোষ না ধরে নিজেদের ভুলগুলো শুদ্ধ করা, মমতা সুরেই কংগ্রেসকে বিঁধলেন মায়াবতী, সংবাদ প্রতিদিন। ক্ষমতাচ্যুত ইমরান, ভারত সহ বাকি পড়শি দেশের সম্পর্কে কি প্রভাব পড়বে আজকাল। পাক রাজনীতির ধারা বজায় রেখে মেয়াদ শেষ করতে পারলেন না ইমরানও, তবে গোল্ডেন অনাস্থা নজির, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতা লাইভ, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত, এ খবর দিয়েছে দৈনিক মানব জমিন, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, তিনি পরীক্ষার হল থেকে মোবাইলে ফেসবুকের মাধ্যমে লাইভ করেছেন। তিনি যা বলেছেন বা যা করেছেন তার মানে দাঁড়াচ্ছে, এই পরীক্ষাটাকে তিনি একেবারে একটা হেলাফেলার বিষয় মনে করেছেন। যা খুশি তাই করা যায় পরীক্ষার হল থেকে, তাই তিনি প্রমাণ করতে চেয়েছেন। তিনি সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে ছাত্রলীগ বা তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত ক্ষমতাধর একজন ব্যক্তি, এখানে নিয়ম নীতি মানার ব্যাপারে তার কোনো বাধ্যবাধকতা নেই, তিনি আইনের কোনো আওতায় থাকা কোনো ব্যক্তি নন। এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই কথা পরিষ্কার হয় যে বাংলাদেশের সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ এরা প্রভূত ক্ষমতার চর্চা করে এবং ধরাকে সরা জ্ঞান করা, সবকিছুকে তুচ্ছ করার ক্ষমতা পাওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, তারা যত অন্যায় করুক সমস্ত অন্যায় পার পেয়ে যাবে দল ক্ষমতায় থাকার কারণে এবং তাদের কোনো সমস্যা হবে না, এইরকম একটা অনুভূতি, এইরকম একটা মনোভাব তাদের ভেতরে বিরাজ করে। এবং সেই কারণে তিনি এই এই লাইভের ভেতরে তিনি অস্ত্রের কথাও বলেছেন। এই অবস্থা শুধুমাত্র কালীগঞ্জে না, এটি মোটামুটি ভাবে সারা বাংলাদেশে একই অবস্থা। ছাত্র রাজনীতির নামে আসলে বাংলাদেশে বহু বছর ধরেই অপরাজনীতি ছাড়া আর কিছুই চলছে না, এবং এর মাধ্যমে দেশের শিক্ষাঙ্গন শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, এবং আরেকটি জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইন সবার জন্য আর সমান থাকছে না।
অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের নেতা ইমরান খান। কিভাবে দেখছেন বিষয়টিকে?
জি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা ভোটে হেরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। এখন পাকিস্তানে নওয়াজ শরীফের পরিবার এবং বেনজির ভুট্টো আসিফ আলী জারদারির পরিবারের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা হলো। এই কর্তৃত্ব প্রতিষ্ঠার ভেতরে কিন্তু আরেক রকমের গোলমাল আছে, সেটি হচ্ছে এই যে এই দুই দল কিন্তু পরস্পরের প্রচন্ড রকমের বিরোধী। এই দুই দল যেহেতু রাজনৈতিকভাবে একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী, সেক্ষেত্রে ইমরান খানকে আউট করার পরে এখন তাদের ভিতরে নিশ্চয়ই একটা ক্ষমতার চর্চা নিয়ে দ্বন্দ্ব লাগবে এবং আবার রাজনৈতিক পট পরিবর্তনের একটা প্রশ্ন এসে যাবে। একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুসলিম লীগ এবং পিপলস পার্টি দুই দলের বিরুদ্ধেই, দুই দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মারাত্মক রকমের দুর্নীতির অভিযোগ আছে, বহু সংখ্যক মামলা আছে। ইমরান খান গত প্রায় 4 বছর যাবৎ তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার বিরুদ্ধে কিন্তু এরকম দুর্নীতির কোনো কথা নেই, দুর্নীতির কোনো অভিযোগ নেই। বরং ইমরান খান ক্ষমতায় এসে মুসলিম লীগ এবং পিপলস পার্টির দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রশাসনিক ব্যবস্থা নিয়েছিলেন, আইনগত ব্যবস্থা নিয়েছিলেন, যার কারণে এই দুটো দল তার বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে এবং তার দলের কিছু এমপি বিরোধী দলের সাথে হাত মিলিয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সামনে যখন ভোটের মাঠ আসবে, সামনে যখন ভোটের প্রশ্ন আসবে, তখন ইমরান খানের জন্য সম্ভবত ভিন্ন চিত্র দেখা দেবে। সম্ভবত ভোটের মাঠে ইমরান খান আবার ভালো কিছু করবেন, সেক্ষেত্রে এখনই শেষ কথা নয়। পাকিস্তানের রাজনীতি সবসময় টালমাটাল ছিল, ইমরান খানের জীবনেও তাই আসলো, এবং সামনে তাকে রাজনীতির অনেক অভিজ্ঞতা আমি মনে করি পথ চলার কাজে সাহায্য করবে।
তো জনাব শেজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ক্ষমতাচ্যুত ইমরান, ভারত সহ পড়শী দেশের সম্পর্কে কি প্রভাব পড়বে, এই শিরোনামের খবর দৈনিক আজকাল লিখেছে। মধ্যরাতে নাটকীয় বিদায়, অনাস্থা ভোটে হার। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হলেন ইমরান খান, যদিও তার আগে চেষ্টা কম করেননি। মনে করা হচ্ছে বিরোধী নেতা শাহবাজ শরীফই হতে চলেছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই তিনি। এবার প্রশ্ন উঠছে, নতুন প্রধানমন্ত্রী আমলে কেমন হবে পাকিস্তানের সঙ্গে তাঁর প্রতিবেশী দেশগুলো এবং আমেরিকার সম্পর্ক, কারণ এখন এর উপর অনেকটাই নির্ভর করছে উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি। পাকিস্তানের পশ্চিমে আফগানিস্তান, উত্তর পূর্বে চীন, পূর্বে ভারত, সেদেশে বিদেশ এবং প্রতিরক্ষা নীতি মূলত নির্ধারণ করে পাকিস্তান সেনা। কিন্তু ইমরানের আমলে তার ব্যতিক্রম ঘটতে শুরু করেছিল। ইমরানের আলটপকা মন্তব্য সেদেশের সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়িয়েছিল, বরং ইমরান অনেক বেশি আগ্রহী ছিলেন চীনের সঙ্গে সম্পর্ক গড়ায়। অন্যের দোষ না ধরে নিজেদের ভুলগুলো শুদ্ধ করা মমতা সুরেই কংগ্রেসকে বিঁধলেন মায়াবতী, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। জোট করুন, আপনি মুখ্যমন্ত্রী হবেন, সাড়াই দেননি বহেনজি। কেন? সিবিআই, ইডি, পেগাসাস, সদ্য সমাপ্ত উত্তরপ্রদেশ নির্বাচনে কার্যত নিষ্ক্রিয় ছিলেন মায়াবতী। নিজেদের মতো করে তার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অনেকে, কিন্তু গতকাল বর্ষিয়ার নেত্রীর নিষ্ক্রিয়তা প্রসঙ্গে তাকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এরপরই তাকে পাল্টা আক্রমণ করতে দেখা গেল মায়াবতীকে। প্রসঙ্গত, এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসকে আক্রমণ করেছিলেন, সেই সুরই বিএসপি নেত্রীর গলাতেও। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজন এখন রয়েছে আসমল হোসনা।
মাউথ হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 75তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। الحمد أحد واحد حق عدد
মানুষ দুনিয়ার বুকে মহান আল্লাহর প্রতিনিধি। তবে আল্লাহর যোগ্য প্রতিনিধি হতে হলে তার নামগুলোর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। মহান আল্লাহর পবিত্র নামগুলো কেবল এক একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে এসব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। মহান আল্লাহর আসমাউল হুসনার তালিকাভুক্ত এমনই দুই নাম হল ওয়া আলী এবং মুতা আলী। ওয়া আলী শব্দের অর্থ হল সাহায্যকারী ও অভিভাবক, আর মুতা আলী শব্দের অর্থ হল উচ্চ, উচ্চতর বা ত্রুটিমুক্ত ইত্যাদি। মহান আল্লাহ সব উচ্চ বা উচ্চতর মর্যাদার অধিকারীর ঊর্ধ্বে এবং তাদের সবার উপর কর্তৃত্বের অধিকারী। ওয়া আলী শব্দের মূল বা উৎস হল ওয়ালি, যার অর্থ যিনি ঘনিষ্ঠ বা খুবই কাছের কিংবা খুবই আপন। মহান আল্লাহ তার সৃষ্টিকুলের প্রতি খুবই ঘনিষ্ঠ। তিনি তাদের ভালোবাসেন, তাদের সাহায্য করেন, তিনি তাদের বস্তুগত ও আধ্যাত্মিক বিষয়ের অভিভাবক, শাসক ও পৃষ্ঠপোষক। আসলে অস্তিত্ব জগতের সব নাম ও গুণ এই ওয়া আলী নামের আওতাভুক্ত।
পবিত্র কোরআনের 13 নম্বর সুরা তথা সুরা রাআদের 11 নম্বর আয়াতের শেষাংশে এই ওয়া আলী নাম ব্যবহার করে মহান আল্লাহ বলেছেন, এবং তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই। সুফিবাদী বিখ্যাত সুন্নি মনীষী মহিউদ্দিন আরাবির মতে, ওয়া আলী ও ইমাম তাঁরাই যাদের উপর নেতৃত্বের বা বেলায়েতের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এমামত ও বেলায়েত নিয়োগমূলক পদ, তাই বান্দাদের মধ্যে ওয়া আলী ও অভিভাবক মহান আল্লাহরই নিয়োগকৃত। তাঁরা মহান আল্লাহর শাসন ক্ষমতার প্রতিনিধিত্ব করেন। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালামের মতে, মুসলিম সমাজের ইমাম বা ওয়া আলী হুকুমত বা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কর্ণধার তথা শীর্ষের ব্যক্তি এবং জনগণের বিষয়াদির দায়িত্বভার তার উপর ন্যস্ত। ইমাম বা ওয়া আলীর অনুসারী হল জনগণ এবং তিনি জনগণের কর্মতৎপরতার নেতৃত্ব দানকারী। সমাজের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ ঐশী বা খোদাই দায়িত্ব কর্তব্য তিনি পালন করে থাকেন। বস্তুগত ও আধ্যাত্মিক মূল্যবোধগুলো যাতে সম্মানিত থাকে তা দেখার দায়িত্ব ইমামের বা ওয়া আলীর। জনগণের ধর্মীয় ও পার্থিব সব কল্যাণের তদারক করাও তার দায়িত্ব।
আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালাম মুসলমানদের ইমাম বা নেতা হিসেবে তথা মহানবীর মনোনীত খলিফা হিসেবে বিশিষ্ট সাহাবীদের সমর্থন নিয়ে নেতৃত্বের দায়িত্ব পালন করেছিলেন। তিনি মিশরের গভর্নর হিসেবে মালিক আশতারকে নিয়োগ দিয়ে তার প্রতি লিখেছিলেন, আমি তোমাকে মিশর অঞ্চলকে পরিচালনার জন্য পাঠাচ্ছি। উদ্যানপ্রেমিক মালিক যেমন তার বাগানের চারাগুলোর যত্ন নেয়, তুমিও এই দেশের মানুষকে জীবিত করবে এবং তাদের ব্যক্তিত্বকে দুনিয়া নামক করিডোরের মধ্যে সফল করবে, তাদেরকে নানা ধরনের দুর্গতি অনৈতিক স্বভাব ও অপচ্ছন্দনীয় অবস্থা থেকে মুক্তি দেবে। তুমি তাদের উপর সেরকম রক্ত পিপাসু হিংস্র পশুর মতো হয়েও না, যে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে এবং জনগণের জীবন ও মৃত্যু নিয়ে খেলা করে ও নিজেদের প্রতিপত্তি বা মোড়লিপনার বিকাশ ঘটাতে জনগণের জীবনকে লোভনীয় সুখাদ্য মনে করে। অথচ জনগণের জীবন এই পৃথিবীর বুকে আল্লাহর নূরের একটি বিচ্ছুরণ। যারা ক্ষমতা হাতে পেয়ে মানুষকে নিজের খাদ্য ভাবে, তাদের উপর অতীন্দ্রিয় বা অদৃশ্য জগতের প্রতিশোধ নেমে আসার আগে তারা শিগগিরই বা দুদিন পরে নিজেদের মতোই অন্য নেকড়ে বাঘদের খাবারে পরিণত হবে। হযরত আলী আলাইহিসসালাম আরো লিখেছেন,
প্রজাদের প্রতি দয়া, মমতা ও সহৃদয়তা প্রদর্শন করার অভ্যাস করো। মনে রেখো, প্রজারা দু প্রকারের হয়, তারা তোমার দীনি ভাই, না হয় তারা তোমার মতোই সৃষ্ট বান্দা। তাই তাদের মাথার উপর লোভাতুর পশুর মতো দাঁড়িও না। পশুরা মনে করে গোগ্রাসে গিলে ফেলাই যথেষ্ট। প্রজাগণের পদস্খলন হতে পারে, তারা ভুল করতে পারে, তারা ইচ্ছাকৃতভাবে অথবা অবহেলা বশে ভুল করতে পারে। তাই তাদের প্রতি ক্ষমা ও অনুকম্পা প্রদর্শনের কার্পণ্য করো না, কারণ তুমিও তো চাও আল্লাহ যেন তাঁর সর্বোচ্চ ক্ষমা তোমার প্রতি প্রদর্শন করেন। মনে রেখো, তুমি তাদের নেতা, আর তোমার উপর হলেন দায়িত্বশীল ইমাম, এবং আল্লাহ হলেন তার উপর যিনি তোমাকে নিয়োগ দান করেছেন। আল্লাহ চান যে তুমি তাদের কর্মকাণ্ডের ব্যবস্থাপনা করো, এবং এ দায়িত্বের মাঝেই তিনি তোমার বিচার করবেন।
মহান আল্লাহর নাম মুতাওয়ালি শব্দের অর্থ হল উচ্চ, উচ্চতর বা ত্রুটিমুক্ত ইত্যাদি। মহান আল্লাহ সব উচ্চ বা উচ্চতর মর্যাদার অধিকারীরা ঊর্ধ্বে এবং তাদের সবার উপর কর্তৃত্বের অধিকারী। সব ধরনের গুণ, মর্যাদা, ক্ষমতা ও শ্রেষ্ঠত্বের ক্ষেত্রেও এ বিষয়টি প্রযোজ্য। যেমন, যে যত বড় আলিম বা জ্ঞানী হন না কেন, মহান আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় তা তুচ্ছ। তদ্রূপ দয়ালুদের মধ্যেও মহান আল্লাহর দয়া ও করুণা এবং ক্ষমাশীলতা যে কত বেশি ব্যাপক বা উঁচু তা কেউ কল্পনাও করতে পারবে না কোনো কালেও। জানা ও অজানা সব ক্ষেত্রেই মহান আল্লাহর উচ্চতা ও শ্রেষ্ঠত্ব কত বেশি তা কেউ কল্পনাও করতে সক্ষম নয়। সূরা আসরার 43 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানা ও তালি শব্দ ব্যবহার করে বলেছেন, কেউ আল্লাহর উপর কর্তৃত্ব করতে পারে এমন কিছু থেকে পবিত্র মহান আল্লাহ এবং তার সম্পর্কে যা বলা হয় তার চেয়েও আল্লাহ অনেক অনেক বা কল্পনাতীত মাত্রায় উচ্চ বা বড়। মানুষের মধ্যে যারা উন্নত প্রকৃতির বা উচ্চ মর্যাদার অধিকারী, তারা আরও উচ্চতর আধ্যাত্মিক স্তরে উন্নীত হতে পদক্ষেপ নেন, কারণ তারা জানেন যে আল্লাহর কাছে আরও অনেক অনেক উচ্চতর মর্যাদার অশেষ আসন রয়েছে।
আসলে উন্নতির সোপানের রয়েছে অসংখ্য সিঁড়ি। এসব সিঁড়ি বেয়ে মানুষ অনেক উপরে উঠতে সক্ষম। জন্যই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছ থেকে পাওয়া জ্ঞানে অন্য সবার চেয়ে উপরে থাকা সত্ত্বেও প্রায় সূরা তাহার 114 নম্বর আয়াতের এ বক্তব্য দোয়া হিসেবে পাঠ করতেন, যেখানে বলা হয়েছে, রাব্বি জিদনি ইলমান, অর্থাৎ হে আমার প্রভু, আমার জ্ঞান বাড়িয়ে দিন। যারা মহান আল্লাহর মুতাআলি নামের রঙে রঙিন, তারা অবশ্য আল্লাহর বান্দাদের সঙ্গে আচরণে অত্যন্ত বিনম্র ও অহংকারবিহীন। মহানবী বলেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনম্র থাকে, মহান আল্লাহ তাঁকে উচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ তাঁকে মানুষের চোখে বড় করেন, আর সেই ব্যক্তি নিজেকে ছোট মনে করেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার ভবিষ্যৎ সামরিক কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে পূর্ব ইউরোপে স্থায়ী ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা তুলে ধরেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আকস্মিকভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করছেন। এ সফরে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটিকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে তিনি বলেন, সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে ইউক্রেন রাশিয়ার বাহিনীকে কিয়েভ থেকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে এবং একবিংশ শতাব্দীর বিরাট সাফল্য অর্জন করেছে। আবারও ইহুদিবাদ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েল মধ্যাঞ্চল হামা প্রদেশের মাসরাইফ শহরের উপর শনিবার রাত পৌনে আটটার সময় বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এর বিরুদ্ধে লড়াই করে এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। পাকিস্তানে আগামীকাল প্রধানমন্ত্রী নির্বাচন প্রার্থী শাহবাজ ও কুরেশি টিম ইমরানের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়। তেহরান উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে নতুন শর্ত আরোপ করেছে আমেরিকা, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং এবার ঈদ যাত্রায় এনআইডির কপি ছাড়া যাত্রীদের কাছে লঞ্চ টিকিট বিক্রি করা হবে না, বাংলাদেশ সরকারের ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকেন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.